হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেছেন, ভারতে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
অন্ধ্রপ্রদেশের বিরোধী YSR কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি আজ বিশাখাপত্তনম বিমানবন্দরে ছুরিকাহত হন।
রয়েছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকান শিক্ষাবিদ নাইমা খানের সাক্ষাৎকার।
তিন বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে টু প্রমোট সাস্টেইনেবল গোল নাম্বার ৪, হুইচ ইজ কোয়ালিটি এডুকেশন।
এবং রয়েছে, তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সুপরিচিত ডেমোক্রেটদের কাছে পাঠানো সন্দেহজনক বোমা উদ্ধার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ব্যাপকভাবে ক্ষুব্ধ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য মিডিয়াকে দায়ী করেছেন। আজ সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আজ আমাদের সমাজে যে ক্ষোভ আমরা দেখছি তার একটা বড় অংশের জন্য দায়ী মূলধারার মিডিয়ার মিথ্যে ও অশুদ্ধ সংবাদ পরিবেশন, যাকে আমি ফেক নিউজ বলে থাকি। ট্রাম্প আরও বলেন যে বিষয়টি বর্ণনার অতীত খুব খারাপ এবং তা ঘৃণার রূপ নিয়েছে, মূলধারার মিডিয়ার পরিশোধন প্রয়োজন। এদিকে CNN প্রেসিডেন্ট জেফ জুকার এক বিবৃতিতে বলেছেন যে ট্রাম্প প্রশাসনের সদস্যদের মিডিয়ার বিরুদ্ধে প্রায়শই হামলার গুরুত্ব সম্পর্কে বোঝার অভাব রয়েছে। ট্রাম্পের এই টুইট বার্তা এমন এক সময় এলো যখন অভিনেতা রবার্ট ডি নিরো এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে পাঠানো সন্দেহজনক বিস্ফোরক প্যাকেট পাওয়া গেছে। এর ফলে সোমবার থেকে আজ পর্যন্ত অন্তত গোটা যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্থানে এরকম ১০টি প্যাকেট পাওয়া গেছে। ডেমোক্রেটিক দলের সদস্য, ব্যবসায়ী, সাবেক CIA পরিচালকসহ বেশ কয়েকজনের উদ্দেশ্যে এই সব সন্দেহজনক পদার্থ পাঠানো হয়। তুরস্কের দেওয়া তথ্যের ভিত্তিতে সৌদি আরব এখন বলছে ইস্তাম্বুলে রিয়াদে কনসুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যা ছিল পূর্ব পরিকল্পিত ঘটনা। সংবাদ সংস্থা সৌদি সরকারি কৌঁসুলি দেওয়া একটি বিবৃতি প্রকাশ করেছে। সৌদি কর্মকর্তারা গোড়াতে বলেছিলেন যে খাশোগজি কনসুলেট থেকে বেরিয়ে চলে গেছেন এবং তারা জানেন না যে তিনি কোথায় গেছেন। তারপর তারা বলেন যে তিনি মারামারির সময় মারা যান। অতি সম্প্রতি সৌদিরা বলছেন যে তাকে গলা টিপে হত্যা করা হয় যখন তিনি সাহায্য চাইতে কনসুলেট থেকে বেরিয়ে যাবার চেষ্টা করছিলেন। জানা গেছে সৌদি সাংবাদিক খাশোগজির হত্যার ব্যাপারে তদন্ত করতে তুরস্কে যে যুক্তরাষ্ট্রের CIA পরিচালক গিনা হ্যাসপেল গিয়েছিলেন, তিনি খাশোগজির ওপর নির্যাতন এবং তাকে হত্যা করার রেকর্ডিং শুনেছেন। এই অডিও রেকর্ডিংয়ের সঙ্গে পরিচিত একজনকে উদ্ধৃত করে দি ওয়াশিংটন পোস্ট বলছে যে এটা মনের মধ্যে যেমন চাপ সৃষ্টি করছে, তেমনি যুক্তরাষ্ট্রের উপরও চাপ সৃষ্টি করতে পারে যাতে খাশোগজির মৃত্যুর জন্য সৌদি আরবকে জবাবদিহিতা করতে হয়। CIA পরিচালক হ্যাসপেল আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ব্যাপারে অভিহিত করবেন বলে কথা আছে। ট্রাম্প, যিনি বারবার একথা বলে এসছেন যে সৌদি আরব একটি বড় বন্ধুরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র থেকে সমরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেতা, এখন মনে হচ্ছে তিনি খাশোগজির মৃত্যুতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততা সম্পর্কে সন্দেহ পোষণ করছেন। ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন যে বর্তমানে যুবরাজই সেখানে সব কাজ পরিচালনা করছেন, সুতরাং কেউ যদি এজন্য দায়ী হয় তাহলে তিনিই হবেন দায়ী। খাশোগজির মৃত্যু সম্পর্কে ট্রাম্পের এই সর্বসাম্প্রতিক মূল্যায়নের আগে তিনি সংবাদদাতাদের বলেন যে সৌদি কর্তৃপক্ষ ইতিহাসে এ ধরনের ঘটনা লুকোনোর জঘন্যতম চেষ্টা করছে। এদিকে যুবরাজ নিজেও খাশোগজির হত্যাকাণ্ডকে গতকাল এমন জঘন্য অপরাধ বলেছেন যার কোনো যৌক্তিকতা নেই। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী স্থানীয় সহযোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে এনেছে। গত সপ্তাহে বাহিনীর ভেতরেই দুটি আক্রমণের ঘটনা ঘটে। এতে একজন অত্যন্ত সম্মানিত আফগান পুলিশ প্রধান এবং বিদেশি বাহিনীর একজন সদস্য প্রাণ হারান। নেটোর রেজুলেট সাপোর্টের একজন মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন যে চলমান পরিস্থিতির কারণে মিশন এই পদক্ষেপগুলো নিচ্ছে যাতে আমেরিকান এবং অন্যান্য বিদেশি বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা যায়। কর্নেল নুট পিটার্স বলেন, আফগান সৈন্যরা তাদের বিদেশি সহযোগীদের দিকে বন্দুক তাক করায় এটাই নিয়ম যে সরাসরি যোগাযোগ কমিয়ে আনতে হবে। নেটোর মুখপাত্র আরও বলেন যে তাঁরা তাঁদের অভিযান থামিয়ে দেননি, বরঞ্চ তাঁদের যোগাযোগ হচ্ছে দূর থেকে ফোন এবং ইমেলের মাধ্যমে। বাংলাদেশে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ শুরু হয়ে গেছে। সাইবার ট্রাইব্যুনালের পেশকার জানিয়েছেন, আইনটি পাশ হওয়ার পর থেকে প্রতিদিনই মামলা হচ্ছে। এই সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর বার্তা।
রাজনৈতিক সাংবাদিক অংশীজনের প্রতিবাদ সত্ত্বেও গত 19 সেপ্টেম্বর আইনটি জাতীয় সংসদে পাশ হয়। প্রেসিডেন্ট আব্দুল হামিদ গত 8ই অক্টোবর বিলে সম্মতি দেন। আইনটি সংশোধনের দাবিতে সারাদেশের সাংবাদিকরাও প্রতিবাদ জানান, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন আইনটি সংসদে পাশ হয়ে গেছে, এই অবস্থায় সংশোধনের সুযোগ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র বলেছে আইনের প্রয়োজন আছে ঠিকই, তবে গণতন্ত্র উন্নয়নকে বিসর্জন দিয়ে নয়। এই আইনের সর্বোচ্চ সাজা 14 বছর, 1 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নিউনেশনের সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে। বর্তমানে তিনি এক মানহানি মামলায় কারাগারে আটক রয়েছেন। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধেও ডিজিটাল আইনে মামলা হয়েছে। এই আইনে প্রথম মামলা হয় প্রশ্ন ফাঁসের অভিযোগে। দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন জানান, নিরাপত্তা আইন পাশ হওয়ার পর থেকে প্রতিদিনই মামলা হচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলছেন, ভারতে বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলোতে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকেই আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় 3 দিনব্যাপী খাদ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এমন তথ্য জানিয়ে বলেছেন, ভারতের বাজারে বাংলাদেশি খাদ্য রপ্তানির সুযোগও বাড়ছে। তিনি বলেন, ভারতে খাদ্যপণ্য রপ্তানির সুযোগ করে দিতে শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দেওয়া হয়েছে। তবে ভারতের বাজারে খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশকে কিছু নিয়ম নীতি মানতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি কিছু শিল্প কারখানাও ভারতে গড়ে উঠেছে। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতে খাদ্যপণ্যের বড় বাজার থাকায় এখাতে দ্বিপাক্ষিক বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশকে ভারত নানাভাবে সহযোগিতা করছে বলে তিনি জানান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের অন্ধ্রপ্রদেশে বিরোধী দল YSR কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি আজ বিশাখাপত্তনম বিমানবন্দরে ছুরিকাহত হন। তার আঘাত গুরুতর না হলেও বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। কলকাতায় আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর কাছে শুনুন বিস্তারিত।
আজ দুপুরে জগনমোহন হায়দ্রাবাদ যাওয়ার বিমান ধরার জন্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বিমানবন্দরে গেলে VIP লাউঞ্জে হঠাৎ এক যুবক সেলফি তোলার নাম করে তার কাছে গিয়ে একটি ছোট ছুরি দিয়ে আঘাত করে। ছুরির ফলা লাগে তার বাঁ হাতের ওপর দিকে। ফার্স্ট এড দেওয়ার পর তিনি হায়দ্রাবাদ রওনা হয়ে যান। বিমানবন্দরে মোতায়েন CISF বাহিনী আক্রমণকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রাজ্য পুলিশের DG জানান, শ্রীনিবাসন রেড্ডি নামে ওই যুবক বিমানবন্দরের ক্যান্টিনে রাঁধুনির কাজ করে। তার কাছে লাউঞ্জে ঢোকার পাস ছিল। তাকে জেরা করে জানা গিয়েছে সে নিজে YSRCP সমর্থক। জগনমোহনের প্রতি জনগণের সহানুভূতি আদায় করতেই সে তাকে আক্রমণ করে। এই তথ্য উড়িয়ে দিয়ে জগনের দল বলেছে, তাকে শাসক দল তেলুগু দেশম পার্টি পাঠিয়েছিল খুন করতেই হাত ফসকে ছুরির ফলা লাগে হাতে। ভারতের বিমানমন্ত্রী সুরেশ প্রভু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এইটা বিমানবন্দরের নিরাপত্তার পক্ষে শুভ নয়। তিনি এর তদন্তের নির্দেশ দিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দুরূহ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় মধ্য আমেরিকার অভিবাসীদের কাফেলা অব্যাহত রয়েছে। এদিকে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হুঁশিয়ার করে বলেছেন, জরুরি অবস্থা মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রে প্রবেশের এই কাফেলা রুখতে প্রয়োজনে তিনি সামরিক বাহিনী ব্যবহার করবেন। সীমান্তরক্ষীদের শ্রম সংগঠনের সঙ্গে একমত হয়ে ট্রাম্প দেশান্তরী মানুষদের এই প্রত্যাশার জন্য ডেমোক্রেটদের দোষারোপ করেন। তিনি হন্ডুরাস, আলসালভাদর এবং গুয়াতেমালার তীব্র সমালোচনা করেন নিজেদের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা না দেওয়ার জন্য। তিনি সেই দেশগুলোকে অর্থ সহায়তা হ্রাস অথবা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এবং তার সাবেক প্রধান কোষাধ্যক্ষের বিরুদ্ধে জনসাধারণের তহবিল থেকে $160 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। নাজিব এবং মোহাম্মদ ইরওয়ান সেরিগার আবদুল্লাকে বৃহস্পতিবার কুয়ালালামপুরের আদালতে ফৌজদারি মামলার 6টি ধারাতে অভিযুক্ত করা হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকাণ্ড নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে সৌদি রাজপরিবারের সঙ্গে তার মিত্র এবং প্রতিবেশী দেশের সম্পর্কের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। খাশোগজি 2 অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ঢোকার পর থেকে নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহে সৌদি সরকার আনুষ্ঠানিক ঘোষণায় বলেছে তিনি সৌদি কনসুলেটের ভেতরে একদল মানুষের সঙ্গে মারামারিতে নিহত হন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 18 জনকে গ্রেফতারের কথাও বলেছেন সৌদি সরকার। তুরস্কের পক্ষ হতে বারবারই শক্তভাবে বলা হচ্ছে খাশোগজিকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনা নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স দুঃখ প্রকাশ করেছেন এবং দায়ীদের শাস্তি দেওয়ার কথা বলেছেন। ভয়েস অফ আমেরিকায় সহকর্মী রবার্ট রাফায়েল ও জ্লাটিকা হোকের রিপোর্ট থেকে তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। বৈশ্বিক তেল সরবরাহের সর্ববৃহৎ উৎস হয় বিশ্ব দরবারে সৌদি আরবের একটি বিশেষ স্থান রয়েছে। উপরন্তু সৌদি আরব পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের মধ্যে যোগসূত্র স্থাপনকারী একটি দেশ। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেকার নানা টানে পড়েনে সৌদি আরব একটি বড় মধ্যস্থাকারী, একটি বড় ফ্যাক্টর। সাংবাদিক জামাল খাশোগজির বিষয়টি সৌদি আরবের মানবাধিকারের রেকর্ড সামনে নিয়ে আসার একটি সুযোগ করে দিল। বুড্রো উইলসন সেন্টারের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রবিন রিটের মত হচ্ছে,
all those issues that the West has opted to ignore for decades, and not just in Saudi Arabia but across the region.
বলছিলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, ওই অঞ্চলের যে বিষয়টির প্রতি পশ্চিমা বিশ্ব এতদিন শক্তভাবে নজর দেয়নি, সেই মানবাধিকার বিষয়টি সৌদি সাংবাদিক নিহত হওয়ার ঘটনার মধ্যে দিয়ে সামনে চলে আসলো। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করেছেন, খাশোগজির হত্যার আদেশ কে দিয়েছে তা খুঁজে বের করতে হবে, শাস্তি দিতে হবে। তিনি পরামর্শ দিয়েছেন 18 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, তাদের তদন্ত, বিচার, শাস্তি ইস্তাম্বুলেই যেন হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, কয়েকজন সৌদি কর্মকর্তাকে বাছাই করা হয়েছে এবং তাদের ভিসা বাতিল করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর গ্রেটা ভ্যান সাস্টারেন এবং ভয়েস অফ আমেরিকার সেনেট সংবাদদাতা মাইকেল বোম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারাও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। বোম্যানের বক্তব্য,
well, already the Senate has invoked the Global Magnitsky Act, and that would compel the Trump administration to sanction those individuals found responsible for the death of the journalist.
বলছিলেন যে আইনটি তোলা হয়েছে সেনেটে, এর আওতায় ট্রাম্প প্রশাসনকে সেনেট চাপ প্রয়োগ করতে পারবে যেন ওই সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায়। সৌদি প্লেন রিফুয়েল বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে, সেখানেও সামনে আসতে পারে বিষয়টি। ইয়েমেনে অসামরিক মানুষের উপর সৌদি বিমান হামলায় ইয়েমেনিদের দুরবস্থার কারণে সৌদি আরবের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। সৌদি নেতৃত্বের ওই অভিযানে হিউতি সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, যারা মূলত ইয়েমেনের রাজধানী নিয়ন্ত্রণ করে। গত 3.5 বছরের যুদ্ধে ইয়েমেনে 10,000 মানুষ মারা গেছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেরাল্ড ফেইনস্টেইন বলেছেন, পশ্চিমা বিশ্ব নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বিগ্ন আঞ্চলিক নিরাপত্তা নিয়েও, যেমনটি তিনি বলেন,
The Germans have announced that they're going to cut off their arms sales. They're urging their EU partners to do the same. The core relationships for the Saudis
তিনি বলছিলেন, জার্মানি ইতিমধ্যে অস্ত্র বিক্রি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা তাদের ইউরোপিয়ান মিত্রদের প্রতি অনুরোধ করছে এই একই কাজ করবার। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের, ব্রিটেন এবং ফ্রান্সের সম্পর্ক মূলত নিরাপত্তা বিষয়ক। তারা অবশ্য জার্মানির ওই ঘোষণার পাশাপাশি তেমন কিছু করেনি। তবে ফেরস্টেইন মনে করেন, সৌদি আরবের তেল উৎপাদনের তারতম্য বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। এদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন পোস্ট কলামিস্ট জামাল খাশোগজির হত্যাকাণ্ডের বিষয়টিকে জঘন্য অপরাধ বলে মন্তব্য করেছেন। রিয়াদে সম্প্রতি অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স কনফারেন্স, যাতে অনেক পশ্চিমা ব্যাংক প্রতিষ্ঠান এবং গণমাধ্যম অংশ নেয়া থেকে বিরত থাকে। খাশোগজির হত্যাকাণ্ড নিয়েই তাদের এই বিরত থাকা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন ম্যানুচিন পর্যন্ত ওই সম্মেলনে যাননি, তবে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সোমবার অন্যত্র বৈঠক করেছেন। বুধবার ওই হত্যাকাণ্ড নিয়ে জনসমক্ষে প্রথমবার মন্তব্য করেছেন প্রিন্স সালমান। তিনি বলেছেন,
First of all, the crime was really painful to all Saudis, and I believe it is painful to every human in the world. It is a heinous crime that cannot be justified.
তিনি বলছিলেন, প্রথমত ওই দুর্ঘটনা সকল সৌদি নাগরিকের জন্য কষ্টকর, বিশেষ করে এই জন্য যে আমি নিজেও একজন সৌদি নাগরিক। আমি মনে করি সারা বিশ্বের যে কারোর জন্য এটি একটি কষ্টের ঘটনা, এটি একটি জঘন্য অপরাধ, এর কোনো অজুহাত নেই, ক্ষমা নেই। ক্রাউন প্রিন্স আরও বলেছেন, ওই ঘটনা সৌদি তুরস্ক সম্পর্ক খারাপ করবার লক্ষ্যে যারা করেছে তা সফল হবে না। বলেন,
This wedge will not happen and we will prove to the world that the two governments are cooperating to see that all perpetrators are taken to court and justice will be seen in the end.
সৌদি প্রিন্স বলছিলেন, ষড়যন্ত্রের আশা পূর্ণ হবে না কখনোই। আমরা বিশ্বের কাছে প্রমাণ করব যে দুই সরকার সহযোগিতার ভিত্তিতে ওই ঘটনায় জড়িত সকলের শাস্তি দিচ্ছে এবং ন্যায় বিচার হবেই। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে যুক্তরাষ্ট্র কয়েকজন সৌদি কর্মকর্তার ভিসা বাতিল করেছে, তবে সৌদি আরবের সঙ্গে কোনো বাণিজ্য সম্পর্ক নষ্ট হয়নি, এখনও কোনো বাণিজ্যিক চুক্তিও বাতিল হয়নি যুক্তরাষ্ট্রের। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে বিশাল অস্ত্র বাণিজ্য, যাতে সৌদি আরব ক্রেতা আর যুক্তরাষ্ট্র বিক্রেতা। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মেকে বুধবার সংসদে সমালোচনা করা হয়েছে সৌদি আরবের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করবার ঘোষণা না দেওয়ার কারণে। স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা ইয়ান ব্ল্যাকফোর্ডের মতে,
What more evidence of criminality does the Prime Minister need before she fully commits to ending the sales of arms to the brutal regime?
ব্ল্যাকফোর্ড বলছিলেন যে, আমরা বুঝতে পারছি না সৌদি আরবের ওই নৃশংস হত্যাকাণ্ড এবং তারা যে কত বর্বর তা প্রমাণ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আর কত অপরাধের প্রমাণ মিলবে বা লাগবে। ইয়েমেনে অভিযান অব্যাহত রাখতে সৌদি আরবের অস্ত্র লাগবেই, তবে খাশোগজি হত্যাকাণ্ডের পর এখন সৌদি আরবকে অস্ত্র না দেওয়ার দাবিটি বৈশ্বিক দাবিতে পরিণত হয়েছে। বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞ ডাইডারি কপস যেমনটি বলেন,
But it's hard to say if that will be some kind of a tipping point for some kind of a global initiative on prohibiting arms exports to Saudi Arabia because several countries still have important geopolitical and economic reasons to
not তিনি বলছিলেন, সৌদি আরবকে অস্ত্র দেওয়ার বিষয়ে এটি বৈশ্বিক প্রয়াসের একটি ব্রেকিং পয়েন্টও হতে পারে, তবে নিশ্চিত করে সেটি বলা কঠিন, কারণ অনেকের জন্য সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানির বিষয়টি শুধুমাত্র অর্থনৈতিক কারণেই নয়, ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবে অস্ত্র বিক্রির ফলে হাজার হাজার নতুন চাকরির সংস্থান হয়েছে আমেরিকানদের। তাছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের ক্ষেত্রে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের। এই ছিল মোটামুটি আজকে খাশোগজি সম্পর্কিত যে রিপোর্টটি তার মূল বিষয়।
ভারতের লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর লক্ষ্য সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে জোটবদ্ধ করা। এ বিষয়ে বিস্তারিত জানতে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
ভারতের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট করতে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই সমাবেশটি হবে আগামী বছর 19 জানুয়ারি। এই বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। পরমাশিস ঘোষ রায়, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয়েছে, আমাদেরকে যদি শুরুতে একটু বিস্তারিত জানান।
আগামী 2019 ভারতের লোকসভা নির্বাচন, আর তৃণমূল কংগ্রেসের মানে জন্মভূমি বলা যায় পশ্চিমবঙ্গের মাটি। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে নিজেদেরকে প্রস্তুত করতে এখনই কিন্তু মাঠে নেমে পড়েছে। তার প্রথম পদক্ষেপ আজই কলকাতায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে, তারা আগামী 19 জানুয়ারি মানে আগামী 2019 জানুয়ারি মাসের 19 তারিখ গোটা দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট করতে কলকাতার ব্রিগেড ময়দানে, অত্যন্ত ঐতিহাসিক ময়দান কলকাতার ব্রিগেড ময়দান, কথার সময় বলা হয় যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেডে কিন্তু একটা জনসভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সর্বভারতীয় বিভিন্ন রাজনৈতিক দলকে তারা একত্রিত করতে চাইছে যে আগামী লোকসভায় সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট করতে তারা সেই জনসভার ডাক দিয়েছে।
ব্রিগেডে জনসভাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত কি কর্মসূচি নিয়েছে?
কর্মসূচি যেটা নিয়েছে, যেটা আজকে এই সাংবাদিক সম্মেলনে তৃণমূলের মহাসচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যিনি দলের সেকেন্ড ইন চিফ সর্বভারতীয় স্তরে, তিনি বলেছেন যে আমরা এই সম্মেলনকে, এই সমাবেশকে সর্বান্তকরণে সার্থক করতে সর্বভারতীয় লেভেলে আমরা এটাকে উৎসবে পরিণত করব এবং সমস্ত রাজনৈতিক দলকে পাশে পেতে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছবো, রাজনৈতিক দায়িত্ব পালন করতে আমরা ইয়ে করব। সেই জন্য তারা কিন্তু একটা আগাম কর্মসূচি নিচ্ছে, সেটা হচ্ছে আগামী 16ই নভেম্বর। 16ই নভেম্বরও কিন্তু তারা একটা অলরেডি প্রস্তুতি সভা ডাক দিয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট করতেই এই সভার আয়োজন। এখানে আসলে সাম্প্রদায়িক শক্তি বলতে কাদেরকে বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস?
অবশ্যই সাম্প্রদায়িক শক্তি বলতে কিন্তু এই মুহূর্তে তৃণমূলের এজেন্ডা অনুযায়ী কিন্তু বিজেপি আরএসএস কেই বলছে, যারা বিজেপিকেই বলছে যে বিজেপির বিরুদ্ধেই যখন সবাই একত্রিত হতে চাইছে, স্বাভাবিকভাবে বিজেপি এবং আরএসএস কে বলা হচ্ছে যে সাম্প্রদায়িক শক্তি, তাদের বিরুদ্ধেই মেইন লড়াই সর্বভারতীয় স্তরে। তারা বিভিন্ন রাজনৈতিক দলকে কেন্দ্রীয় স্তরে, রিজিওনাল লেভেলে যেসব দলগুলো আছে সব দলকেই কিন্তু তারা এই সমাবেশে উপস্থিত থাকার জন্য তারা আহ্বান জানিয়েছে।
সব দল বলতে আসলে কোন কোন দলকে বোঝানো হচ্ছে?
সব দল বলতে এটা তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসকে তো পাশে পেতে চাইছেই, রাষ্ট্রীয় জনতা দল আছে, মায়াবতীর দল আছে, বর্তমান সরকার আছে উত্তরপ্রদেশে, তাদের যে বিরোধী দল সমাজবাদী পার্টি, এবং অবশ্যই বামপন্থী দলগুলো রয়েছে, যে দক্ষিণ ভারতের যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে বিজেপির বিরুদ্ধে, সেই সব দলগুলোকে, সব দলকে মোটামুটি জনতা দল, জনতা দল ইউনাইটেড ফোরাম, সকলকে, জনতা দল সেকুলার, সব দলকে কিন্তু ওরা আমন্ত্রণ জানাচ্ছে।
তৃণমূল কংগ্রেস নেত্রী অনেকদিন ধরেই সরকারের বিরুদ্ধে সবাইকে জোটবদ্ধ করতে তৎপর, সেক্ষেত্রে এই ব্রিগেডে সমাবেশ কি তার শেষ পরিণতি বলে আপনি মনে করেন?
আশা করা যাচ্ছে তাদের এই সমাবেশ সার্থক হবে, কেন গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত বিজেপির এনডিএর বিরুদ্ধে যে দলগুলো, সেগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা দিচ্ছে, তিনিও যাচ্ছেন, তারাও আসছেন বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে বিভিন্ন বিজেপি বিরোধীর যে সব দলগুলো আছে গোটা ভারতবর্ষে, কেন্দ্রীয় স্তরে, রিজিওনাল লেভেলে, রাজ্য স্তরে যেসব দলগুলো আছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কম বেশি যোগাযোগ রেখে চলেছে, এটা আমরা জেনেছি, পত্রপত্রিকায় আসছে, নেতানেত্রীরা সাংবাদিক সম্মেলন করে বলছে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই, আমরা আশা করছি 19 জানুয়ারির এই সমাবেশ সফল হবে এবং এর একটা কিন্তু সর্বভারতীয় স্তরে ছাপ পড়বে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে একজোটের পরিস্থিতি তৈরির ক্ষেত্রে।
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জোটবদ্ধ করার তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ নিয়ে আপনি কি কারোর সঙ্গে কথা বলেছেন? তারা কি মনে করছেন?
আমি অবশ্যই কথা বলেছি যে আগামী 2019 যে গোটা ভারতবর্ষে যে লোকসভা নির্বাচন, তার প্রস্তুতির ক্ষেত্রে যে আজই কলকাতায় সাংবাদিক সম্মেলন করেছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জি, যে তারা আগামী 19 জানুয়ারি সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে কলকাতায় যে তারা জনসভা করবে, সে ব্যাপারে আমাদের কলকাতার এক সাংবাদিক চিত্রগ্রাহক প্রায় 20 বছর ধরে সংবাদ মাধ্যমে ফ্রিল্যান্সে কাজ করছে, আমি সরাসরি সেই বক্তব্যে চলে যাব উৎপল দাসের কাছে।
তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যে বক্তব্য আজকে তুলে ধরেছেন তার সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে, তাতে উনি বিজেপির সমস্ত শক্তির বিরুদ্ধে, যেটা কেন্দ্রীয় সরকারের যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোর বিরুদ্ধে বাকি যতগুলো দল রয়েছে বা আঞ্চলিক দল বা কেন্দ্রীয় দল, সব দলকে একত্রিত করে আজ একটা বড় সভার আয়োজন করা হচ্ছে আগামী 19 জানুয়ারি। তো এই সার্থকতাটা কতটা হবে, আজকের মহাসচিব যে কথাটা জানালেন, এর আগের ইলেকশন ভোটগুলোতেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে অনেকেই অনেক রকম বাক্যালাপ হয়েছে বা নীতিগত ভাবে এগিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সে দলগুলো পিছনে সরে গেছে। এবারও এটা এটাই দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বাকি যে অবিজেপি দলগুলো আছে সে তাদেরকে কতটা উৎসাহ দিতে পারে বা তাদের সঙ্গে কতটা আন্তরিকতাভাবে কাজ করতে পারে। যদি এটা হয় তাহলে ভারতবর্ষে অবিজেপি একটা সরকার আসতেই পারে।
এ তো আমরা শুনলাম তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এবং তারা কি কর্মসূচি নিচ্ছে। বিপরীত দিকে পশ্চিমবঙ্গের বিজেপি আগামী লোকসভা ভোটকে সামনে রেখে তারা কি লক্ষ্য নির্ধারণ করেছে?
বিজেপি যে লক্ষ্য নিয়েছে, বিজেপি আগামী লোকসভা ভোটের আগে আজ তাদের দলের সংখ্যালঘু সেলের পশ্চিমবঙ্গের একটা শিবির ছিল। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি বলেছে যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি বলতে চেয়েছে যে স্বাধীনতার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা একেবারে মানে নিরাপদ নয় এবং তারা সবসময় ডিপ্রাইভ হয়েছে। সেই জায়গাটাকে সামনে রেখেই কিন্তু আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কিন্তু বিজেপি মুসলিম ভোট কিভাবে আদায় করতে হবে সেটাতেই তারা আটঘাট বেঁধে পথে নামছে বলে আজকে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই শিবিরের সাংবাদিকদের মুখোমুখি সরাসরি জানিয়ে দিয়েছে।
সবকিছু মিলিয়ে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসলে কোন দলের কি অবস্থান হতে পারে বলে আপনি মনে করেন? কারণ বিজেপি আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে দিনে দিনে তৎপর হয়ে উঠছেন এবং তারা শক্তিশালীও হচ্ছেন, এমনটা রাজনৈতিক বিশ্লেষকরা বলেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুলনা করলে কাকে আপনি এগিয়ে রাখবেন?
কোনো জিনিস কিন্তু চিরস্থায়ী নয়, একটা জিনিস পরিষ্কার। 34 বছরের বাম সরকার কিন্তু একটা জমি আন্দোলনকে কেন্দ্র করেই তাদের মাটি হারিয়েছিল এবং 2011-তে এসে মামাটি মানুষের সরকার বলে পরিচিত তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে। এখন বিষয় হচ্ছে সাম্প্রদায়িক শক্তির উত্থান কিংবা পতন। পশ্চিমবঙ্গের ইতিহাস কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে কখনোই এখানে মাটি গাড়তে দেয়নি, কিন্তু এটা জমি আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু 34 বছরের সরকার পড়ে গেছিল। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে কোনো সাম্প্রদায়িক শক্তি উঠে আসবে বলে আমার মনে হয় না। যদি বিজেপি কোনো জায়গা পায়, কোনো রাজনৈতিক লোকাল ইস্যু, ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা যে কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গেতে অসাম্প্রদায়িক শক্তি গড়ে উঠছে আর সাম্প্রদায়িক শক্তি ইয়ে হচ্ছে, সেই জায়গা থেকে মনে হয় বিজেপি কতটা জায়গা পাবে সেই জায়গা কিন্তু আমার একটা নিজস্ব সন্দেহ আছে। তারপরেও বলবো, সময় বলবে। 2019-এর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত, মানুষ ভোট বক্সে কি উত্তর দেয় সেই ফলের আমরা অপেক্ষায় থাকবো।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকান শিক্ষাবিদ নাইমা খান সম্প্রতি জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রবাসী বাঙালি ছেলেমেয়েদের যুক্তরাষ্ট্রের মূলধারায় এগিয়ে চলার পথে শিক্ষা এক বিরাট ভূমিকা পালন করবে, এই চিন্তাধারা থেকেই প্রতিষ্ঠা করেছেন খানস টিউটোরিয়াল। আজকের নারী কণ্ঠে শুনবেন নাইমা খানের সাক্ষাৎকার, নিয়েছেন রোকেয়া হায়দার। আজকের নারী কণ্ঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রোকেয়া হায়দার। আজকে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন, নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন নাইমা খান, শিক্ষাবিদ এবং শিক্ষার মান উন্নয়ন, নারী পুরুষ নির্বিশেষে ছেলেমেয়েদের মধ্যে সবার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে খানস টিউটোরিয়ালের কর্ণধার হয়েছেন একজন মহিলা, নাইমা খান। নাইমা খান, প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আসরে। জাতিসংঘের বিশেষ শুভেচ্ছা দূত হিসেবে আপনি মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তার জন্য আমাদের বাংলা বিভাগের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
নাইমা খান, আপনাদের যে খানস টিউটোরিয়াল, যেটা আপনাদের পথ চলার শুরু, তার জন্য আপনি অনেক সম্মাননা পেয়েছেন, প্রশংসিত হয়েছে এই খানস টিউটোরিয়াল নিউ ইয়র্ক অঞ্চলে, এবং অতি সম্প্রতি আপনারা ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের বার্ষিক একটি সম্মানিত পুরস্কার উইমেন্স গ্যালা অ্যাওয়ার্ডসটি পেয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ে নানা প্রশংসাপত্র আপনার হাতে তুলে দেওয়া হয়েছে, এই সম্পর্কে কিছু বলবেন?
জি, গত বছর, অ্যাকচুয়ালি এবছর, এবছর 17ই মার্চ আমাকে দাওয়াত করা হলো ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক থেকে, যে ওরা আমার কাজের জন্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু এডুকেশন, যার জন্য আমাকে একটা অ্যাওয়ার্ড দেবে। তো আমি সেভাবেই রেডি হয়ে গেলাম। অ্যাওয়ার্ডটা ছিল ওদের পক্ষ থেকে, ছিল একটা ক্রিস্টাল ট্রফি যেটার ওজন ছিল 6 পাউন্ড। তো অ্যাওয়ার্ডটা যখন আমি হাতে নিলাম, তো আমি খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না 6 পাউন্ড ওজনের একটা ক্রিস্টাল ট্রফি হাতে নিয়ে। তো যাই হোক, যখন ওটা নিয়ে বসলাম, ভাবলাম যে ঠিক আছে, আমার এখন দাঁড়িয়ে থাকার কর্তব্য শেষ, আমি এখন আমার ডিনার শুরু করতে পারি। কিন্তু ডিনার শুরু না করতেই আমাকে একের পর এক, একের পর এক 12 বার ডাকলো, 12টা প্রোক্লেমেশন, সিনেটর্স, কংগ্রেসম্যান, টাউন অফ হ্যামস্টেড, আরো এরকমই গভর্নমেন্ট অর্গানাইজেশন, 12টা থেকে আমাকে 12টা প্রোক্লেমেশন দেওয়া হলো, বড় বড়, কিছু ফ্রেম করা বড় বড়। তো আমি সত্যি কথা বলতে পড়ে যাওয়ার অবস্থা, মাথা ঘুরিয়ে।
তো এটা একটা মানে অভিভূত হওয়ার ঘটনা বটেই।
হ্যাঁ হ্যাঁ, তো কোনো মতে ওটা মানে হজম করে সহজ বাংলায় আবার এসে বসলাম টেবিলে। তো আমি নিজেও জানতাম না এই বারোটার কথা, আমি শুধু জানতাম যে ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক থেকে আমাকে ট্রফি হোক, প্রোক্লেমেশন হোক, একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে আর কি। এই
তো জাতিসংঘে এই শুভেচ্ছা দূত হিসেবে যে আপনাকে বেছে নেওয়া হলো, যেটা শিক্ষা কার্যক্রমের জন্যই, এই খবরটি আপনি কখন পেলেন, এই সুসংবাদ কখন এলো আপনার দুয়ারে?
তার আগে আমি একটু বলি, জাতিসংঘ থেকে আগে আমি ইউনেস্কো থেকে পেয়েছিলাম আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু এডুকেশন, আর একটা পেয়েছিলাম অ্যাক্টর অ্যান্ড অ্যাক্টিভিস্ট ড্যানি গ্লোভার সম্মাননা, ওটাও পেয়েছিলাম আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু এডুকেশনের জন্য। এবার যখন আমাকে বললো, জাস্ট গত সপ্তাহে, উইক বিফোর ফ্রাইডে, আমাকে এক ভদ্রলোক আমার সাথে এক বছর আগে দেখা করতে এসেছিলেন ফোন করে, যে আমি একটু তোমার ইনস্টিটিউশনে আসতে চাই, আমি ওয়েবসাইটে তোমার সম্পর্কে দেখেছি। তো ওটা প্রায় বছরখানেক আগে উনি এসেছেন, অল্প কয়েক মিনিট বসেছেন, দেখেছেন ক্লাসরুম একটু দেখতে চেয়েছেন। আমি চারটা, আমার জ্যাকসন হিলসের বিল্ডিং এ 4টা রুম আছে, 4টা আমি একটু ঘুরিয়ে দেখালাম, তারপরে উনি চলে গেলেন। 2 মাস পরে উনি ওনার সেক্রেটারিকে পাঠালেন, সেক্রেটারি মেয়েটা এসে ছবি টবি তুললো, কথা কথা বললো, ব্যাস এইটুকুই। তারপরে এই গত উইক বিফোর ফ্রাইডে আমাকে ফোন করে বলছে যে তুমি যদি একটু আসতে পারো, আমাদের একটা ইভেন্ট আছে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আই ওয়েন্ট টু ইয়ার ওয়েবসাইট, তোমাদের ওয়েবসাইট আরো বেশি ডেভেলপ হয়েছে। তো আমি গেলাম, আমি বুদ্ধি করে আমার যে প্রোক্লেমেশন গুলো ছিল আমার সিটের পিছনে, ওগুলো একটু ছবি তুলে নিয়ে গেলাম ক্যামেরা ওনার ফোনে।
আচ্ছা,
তারপরে ওগুলো দেখলো, প্লাস আমার কিছু পেপার কাটিংস ছিল, আমি কয়েকবার জাতিসংঘে বক্তব্য রেখেছি এডুকেশনের উপরে, সেইগুলো কিছু পেপার কাটিং ছিল, প্লাস আমার ছাত্রছাত্রীদের সাকসেসের কিছু পেপার কাটিং ছিল, ওগুলো নিয়ে গেলাম। তারপর ওগুলো দেখার পরে বললো, তোমার প্রোক্লেমেশনগুলো তুমি স্ক্যান করে আমাকে বাইন্ডার করে পাঠাও সোমবারের মধ্যে। তো আমি তাই করলাম, প্রোক্লেমেশনগুলো উইকেন্ডে আমি তাড়াতাড়ি করে ছবি তুলে স্ক্যান করে বাইন্ডার করে সোমবার দিন ওনার কাছে গেলাম, নিয়ে গেলাম। তো সোমবার দুপুরে ওনাদের মিটিং ছিল 3টার সময়, আমাকে বোধ হয় 6টার সময় আমাকে একটা ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমাকে পাঠালো, বললো দিস ইজ অনলি এ ড্রাফট, শুক্রবারে আমরা আনুষ্ঠানিকভাবে তোমাকে হস্তান্তর করব। তো সে ড্রাফটেও লেখা ছিল যে 3 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে, টু প্রমোট সাস্টেনেবল গোল নাম্বার 4, উইচ ইজ কোয়ালিটি এডুকেশন। আমরা সবাই জানি যে সাস্টেনেবল গোলে 2030 গোলে 17টা সেকশন আছে, তার মধ্যে 4 নাম্বার হচ্ছে
এডুকেশন,
শিক্ষা হচ্ছে 4 নাম্বার, এবং তার মানে প্রবার্টি, হাঙ্গার এবং হেলথ এর পরেই হচ্ছে এডুকেশন। হ্যাঁ, যখনই কোনো দেশের এই 3টা মোটামুটি ফুলফিল হবে, তখনই কিন্তু আমাদের প্যারেন্টসরা যে কোনো দেশেই হোক তারা শিক্ষার প্রতি ঝুঁকবে, তার আগে কিন্তু সম্ভব না। যখন
হ্যাঁ দারিদ্র্য আছে, স্বাস্থ্য খাতের সমস্যা আছে, নানান কিছু,
সেজন্য এডুকেশনটা বোঝা গেল যে অনেক ইম্পর্টেন্ট। তো ওই ড্রাফটটা দেখে তো ন্যাচারালি আমি একটু অবাকই হয়ে গেছি। তো শুক্রবার পর্যন্ত ওয়েট করাটা আমার জন্য খুব
না, এটা অবশ্যই বিশ্বে নারী সমাজ এবং বিশেষ করে বাংলাদেশের বংশোদ্ভূত একজন মহিলা এই সম্মানে ভূষিত হলেন, অত্যন্ত গর্বের কথা। নাইমা খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই কার্যক্রম তো শুরু করেছিলেন সেই 24 বছর আগে, 24 বছর হয়ে গেল, 25 বছরের দিকে এগিয়ে যাচ্ছে, তো ওই খান টিউটোরিয়াল কেন শুরু করেছিলেন এবং আপনাদের কার্যক্রমটা সংক্ষেপে যদি বলেন?
জি জি, অবশ্যই। আমি 1990তে বোর্ড অফ এডুকেশন, এখন যেটা ডিপার্টমেন্ট অফ এডুকেশন বলে, ওখানে আমি কাজ শুরু করেছিলাম 1990তে, প্রথমে অ্যাজ এ সাবস্টিটিউট টিচার এন্ড দেন রেগুলার টিচার। তো আমি এবং আমার হাজবেন্ডও তখন হাই স্কুলে কাজ শুরু করেছে বোর্ড অফ এডুকেশনে, বিকজ বোর্ড অফ এডুকেশনই আমাদেরকে স্পন্সর করেছিল এই দেশে গ্রিন কার্ডের জন্য। আমরা দুজনে কিন্তু ফিল করলাম যে ইমিগ্রেন্ট বাচ্চাদের ভীষণভাবে অসুবিধা হচ্ছে, ডেফিনেটলি ইএলএ তে খুব বেশি অসুবিধা হচ্ছে, ম্যাথেও অসুবিধা হচ্ছে। তো এরা মানে এক্সট্রা বুস্ট আপ না পেলে, এক্সট্রা হেল্প না পেলে এরা কিন্তু এই দেশের মেইন স্ট্রিমে কখনো আগাতে পারবে না। তো যে কারণে 1994 ডক্টর খান, আমার প্রয়াত স্বামী ডক্টর মনসুর খান, চিন্তা করলো যে আমরা একটা ছোটখাটো টিউটরিং সেন্টার করি, যারা যারা হেল্প চায়, অথবা এর মাঝে অনেকে বন্ধু বান্ধব বলাও শুরু করলো যে আমার মেয়ের হেল্প দরকার ম্যাথে, আমার মেয়ের আমার বাচ্চার হেল্প দরকার ইএলএ তে। তো উই স্টার্টেড উইথ দ্যাট, তিনটা স্টুডেন্ট নিয়ে 1994 শুরু করেছি, দুই সপ্তাহের মধ্যে 10 জন, 4 সপ্তাহের মধ্যে 18 জন, অ্যানাদার উইকের মধ্যে 40 জন, এভাবে তারপরে 100 জন, এভাবে করতে করতে আমাদের
সম্প্রসারিত হলো এই কার্যক্রম। আপনাদের এখন এই কার্যক্রম কোন কোন জায়গায় আছে নিউ ইয়র্কের?
এখন আমাদের কুইন্সে 8টা লোকেশন, ব্রঙ্কসে 3টা, ব্রুকলিনে 1টা, এইভাবে চলছে আর কি।
আচ্ছা, তো আগামী দিনে এই বিশেষ করে শুভেচ্ছা দূত হওয়ার, এই সম্মানিত গৌরব পাওয়ার পর আপনার আগামী দিনের কার্যক্রমের কোনো পরিবর্তন বা পরিবর্ধন আপনি কি চিন্তা ভাবনা করেছেন?
আমি তো খান স্টিটিউটের সঙ্গে থাকব, যেহেতু শুভেচ্ছা দূতের কাজটা ফুল টাইম আমার রেসপন্সিবিলিটি থাকবে না হয়, তো আমি ডেফিনেটলি খান স্টিটিউটের সঙ্গে সম্পূর্ণভাবে থাকতে চেষ্টা করব। আর শুভেচ্ছা দূতের যতটুকু দায়িত্ব করা দরকার আমি আমার এফোর্ট দিয়ে, সম্পূর্ণ এফোর্ট দিয়ে এটা করতে চেষ্টা করব।
নাইমা খান, আপনি তো শিক্ষা খাতে এগিয়ে চলেছেন এবং জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যে শিক্ষার উন্নয়নের এবং শিক্ষার প্রসারের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আপনার কার্যক্রম, তো এই কার্যক্রম আগামী দিনে আরও বিস্তারিত হবে, প্রসারিত হবে। আপনাদের এবং আপনার খান টিউটোরিয়াল সবাই যারা জড়িতের সঙ্গে সবার প্রতি আমাদের শুভকামনা রইল, এবং আশা করছি যে আগামী দিনে আপনার এই যে শুভেচ্ছা দূত হিসেবে আপনার যে কার্যক্রম, যে কর্মসূচিতে আপনি যোগ দিতে যাচ্ছেন, সে বিষয় নিয়ে আপনার সাথে আরও আলাপ করব।
অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ
আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার শুভকামনা রইল আপনার চলার পথে,
দোয়া করবেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণভাবে আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করব।
অবশ্যই, ধন্যবাদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্গত আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রক জরুরি কমিটি বলছে যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেটি গুরুতর উদ্বেগের ব্যাপার। এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্গত আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক জরুরি কমিটি বলেছে যে ইবোলা রোগের প্রাদুর্ভাব গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কেননা এটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর যেসব এলাকায় সংঘর্ষ ঘটেছে সেখানেই হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের জন্য এটি বিশেষভাবে এক গুরুতর সমস্যার সৃষ্টি করেছে, কেননা ইবোলা রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য তারা কিন্তু তাদের কাছে পৌঁছতে পারছেন না। এই আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রক জরুরি কমিটি আরও বলেছে যে এই প্রাদুর্ভাবটি এখনও আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বজুড়ে একটি হুমকি হয়ে দাঁড়ায়নি, কারণ ভাইরাসটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রতিবেশী দেশগুলিতে এখনও ছড়িয়ে পড়েনি। এই কমিটির প্রধান রবার্ট স্টিফান বলেন যে এই প্রাদুর্ভাবের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কিন্তু খুব ভালো ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য সংস্থাগুলি আগস্ট মাসের প্রথমে এই ঘোষণা করার পর থেকে এখন অবধি অনেক ইতিবাচক ফল পাওয়া গেছে। তিনি বলেন যে আমরা খুবই আশাবাদী, কেননা উত্তর কিভুর একটি অঞ্চলে এই রোগটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
In the northern province it's just flaring up, but the concentration of the response teams is now focusing on this new area. And so we do have some optimism that this outbreak, just like the one in May,
আরও একটি অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, তবে এখনও আমাদের প্রতিক্রিয়া কমিটি এই নতুন অঞ্চলগুলিতে বিশেষ করে নজর দিচ্ছেন। তিনি আরও বলেছেন যে গত মে মাসে ইবোলা রোগের যে মহামারী আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম, আমরা আশা করছি যে এবারেও ইবোলা রোগের এই মহামারীকে আমরা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। মিস্টার স্টিফেন বলেন যে এই মুহূর্তে ইবোলা রোগের সম্পর্কে একটি আন্তর্জাতিক জরুরি ঘোষণা কিন্তু ভ্রমণ ব্যবসা এবং বাণিজ্যের উপর যথেষ্ট প্রভাব ফেলবে। এই রোগ নিরাময়ের জন্য বিশেষজ্ঞদের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয় এবং ইবোলা আক্রান্ত এলাকাগুলিতে প্রয়োজনীয় যে ওষুধপত্র সরবরাহ করতে হবে সেই কাজ কিন্তু আরও কঠিন হয়ে উঠবে। কিন্তু সতর্কতা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিমানবন্দর, অন্যান্য বন্দর এবং ক্রসিংগুলিতে স্ক্রিনিং ব্যবস্থার আরও জোরদার সুপারিশ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও লক্ষ্য করেছে যে দূরবর্তী বিমানবন্দরগুলিতে এন্ট্রি স্ক্রিনিং অর্থাৎ প্রবেশের সময় যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলি করা হয় সেগুলি কিন্তু জনস্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম সুযোগ সুবিধা পাবে না এবং তার ফলে এটি যথেষ্ট ব্যয়বহুল হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানাচ্ছে যে এটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর 9টি প্রতিবেশী দেশকে তাদের অঞ্চলে যে ইবোলা রোগটি ছড়িয়ে পড়বার ঝুঁকি রয়েছে সে সম্পর্কে সতর্ক করেছে এবং এই রোগের আক্রমণের মোকাবিলায় তাদের নানান রকম সরঞ্জাম ও কর্মীদের দিয়ে সহায়তা করার চেষ্টা করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথাও বলেছে যে এই প্রস্তুতি কর্মকাণ্ড কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এবং আন্তর্জাতিক সম্প্রদায়গুলির কাছ থেকে যথেষ্ট আর্থিক সাহায্যেরও প্রয়োজন রয়েছে।
ইউগান্ডার বর্ষিয়ান রাজনীতিক তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওয়েরি মুসাভেনি যুবক সমাজের প্রতিবাদ দমাতে আদর করে ফেসবুক পেজে তাদের নাতিনাতনি বলে সম্বোধন করে চার চারটি চিঠি দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন তাতে যেমনি করে তিনি স্নেহবৎসল হবেন আবার একাধারে কর্তৃত্বও দেখাতে পারবেন। তাঁর সমর্থকেরা তাঁকে সেই বীর স্বাধীনতা যোদ্ধা ভাবলেও তরুণ সমাজ কিন্তু তরুণ নেতৃত্বের দিকে ঝুঁকে পড়েছে। তাদের ধারণা যুব সমাজের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে তিনি ব্যর্থ। ভয়েস অফ আমেরিকার হালিমা আথমানির রিপোর্ট থেকে শোনাচ্ছেন এজাজ বেন হিউজেন।
ইউগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসাভেনি তিন দশক ধরে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন। সভাপতি তার এই সুদীর্ঘ শাসনামলে তাঁকে বিরোধী প্রতিবাদের মুখোমুখি হতে হয়েছে বহুবার। ইউগান্ডার তরুণ প্রজন্মের অনেকেই জন্ম নিয়েছেন তার ক্ষমতায় অধিষ্ঠিত হবার 20 বছর পরে। সেই 74 বছর বয়সী মুসাভেনি এ মাসেই নির্বাচন বিবাদে জড়িয়ে পড়েন এবং ফেসবুকের মাধ্যমে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখার প্রয়াস চালান। তার লেখা বহু চিঠিতে তিনি তরুণদের নাতিনাতনি বলে সম্বোধন করেছেন যারা বিরোধীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছিলেন। প্রেসিডেন্ট মুসাভেনি কমেডিয়ান রিচার্ড তুয়াঙ্গাইকে নাম ধরে সম্বোধন করে থাকেন। সেই কমেডিয়ান তুয়াঙ্গাইও বলেছেন যে এখন সময় হয়েছে নবীনদের কথা প্রবীণদের শুনবার। রিচার্ড তুয়াঙ্গাই বলেন, এই যে তরুণ সমাজ যারা রাজনীতিতে ঝড়ে তুলেছে তারা নেতৃবর্গের অবস্থানকে নড়েবড়ে করে দিয়েছে। এরাই তো সেই তরুণ প্রজন্ম যারা উন্নয়ন, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে প্রতিবাদ মুখর হয়েছে। মুসাভেনিকে তাই তরুণ সমাজের বক্তব্য শোনাটা হবে যৌক্তিক কাজ, কারণ ইউগান্ডায় 75% জনগণের বয়স 30 বছরের কম। যে জনগোষ্ঠীর অনেকেই বর্ষিয়ান এই নেতার প্রতি আর আস্থা রাখতে পারছেন না। তবে তার কড়া সমর্থকেরা দৃঢ়তার সঙ্গেই বলেছেন যে বর্ষিয়ান এই রাজনীতিককে তরুণ প্রজন্মের কথা শুনতে হবে, কারণ তরুণদের বলার অনেক কিছুই রয়েছে। মাইক সেবালো ক্ষমতাসীন ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্ট পার্টির একজন সদস্য। তিনি বললেন, প্রেসিডেন্ট মুসাভেনি যুবা নন, তবে তার কর্মসূচিতে, তার নীতি প্রণালীতে, তার চিন্তাধারায় তিনি যুবক শ্রেণীর সমস্যাদি অন্তর্ভুক্ত করেছেন এবং সরকার সেসব সমস্যাদির অবশ্যই সমাধান দেবে। তাই বলা যায় তার নেতৃত্ব পূর্ণাঙ্গ একটি নেতৃত্ব। তবে ইউগান্ডার তরুণ সমাজের মনে গেঁথে আছে যে নাম যিনি মুসাভেনির বয়সের অর্ধেক বয়সী সংগীতজ্ঞ থেকে রাজনীতিক এক ব্যক্তিত্ব রবার্ট ক্যাগুলনাই, যিনি ববি ওয়াইন নামেও সুপরিচিত। তবে ইউগান্ডা কর্তৃপক্ষ তাদের জনপ্রিয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ তুলেছে, যুবক সমাজের ধারণা এটি তার জনপ্রিয়তাকে খর্ব করার নিমিত্ত করা হয়েছে। রাজনৈতিক সমীক্ষক প্যাট্রিক ওয়াকিদা বলেন, 1986 সাল থেকে সবচাইতে জনসমর্থিত প্রেসিডেন্ট হিসেবে মুসাভেনির পদমর্যাদাকে অবদমিত করা হয়েছে। প্যাট্রিক ওয়াকিদা বলেন, তবে সবচাইতে বড় কথা, ববি ওয়াইনের রয়েছে শ্রোতাদের বিমোহিত করার, তারপর তাদের কাছে বার্তা পাঠানোর ক্ষমতা। জনগণ যেমনটি ভাবেন ঠিক সেই সঠিক বার্তাটি তিনি পৌঁছাতে সক্ষম, যে বার্তা হচ্ছে এই ভবিষ্যৎ তো আমাদের। 75 বছর বয়স হলে তার ভবিষ্যতের কিসের চিন্তা ভাবনা? প্রেসিডেন্ট মুসাভেনি যদিও অঙ্গীকার করেছেন যে যুবকদের বেকারিত্বের সমস্যার তিনি সমাধান দেবেন, তবে একইভাবে হুঁশিয়ারও করেছেন যে রাজনৈতিক যে কোনো সহিংসতার প্রতি মারাত্মক শক্তি প্রয়োগ করা হবে।
আর এবার খেলার খবর জানাচ্ছেন তাওহিদুল ইসলাম।
সঞ্জনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে সফররত জিম্বাবুয়ের ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশ এরই মধ্যে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে, যদিও আরেকটি খেলা রয়েছে তৃতীয় ওয়ানডে সিরিজ, এবং সেটিও যদি জিম্বাবুয়ে হেরে যায় সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ধবল ধোলাই করবে জিম্বাবুয়েকে। আমরা ওয়ানডে সিরিজ নয় বরং টেস্ট খেলা নিয়ে একটু কথা বলতে চাই, এবং আমাদের সঙ্গে বিশ্লেষক হিসেবে রয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু খন্দকার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি,
এরই মধ্যে দল ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে রুবেল বাদ পড়েছেন, কিন্তু চারজন নতুন মুখ এসেছে। সব মিলিয়ে খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, এই চার মুখ এবং দলকে আপনি কিভাবে দেখছেন?
দল নিয়ে বাংলাদেশে এসেছে, তাদের সাথে বাংলাদেশের বিস্তর ব্যবধান, এটা প্রথম দু ওয়ানডেতে পরিষ্কার হয়ে গিয়েছিল। আমাদের কিন্তু বিন্দুমাত্র সংশয় ছিল না যে বাংলাদেশ এসে খেলেই এই সিরিজটা জয় করবে, যেখানে তামিম সাকিবের মতো সেরা দু প্লেয়ার নেই। তারপর কিন্তু মনেই হয়নি যে জিম্বাবুয়ে বিন্দুমাত্র প্রতিরোধ করতে পেরেছিল বাংলাদেশের সামনে, কোনো প্রতিদ্বন্দ্বিতাও তেমন একটা করতে পারেনি। বাংলাদেশ সাবলীল খেলে প্রথম দুটো ওয়ানডে জয় করে সিরিজটাও নিজেদের করে নিয়েছে, এবং কাল শেষ ওয়ানডে ম্যাচ, এবং মাশরাফি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বেশ কিছু পরিবর্তনের আভাসও দিয়েছেন তিনি। তার থেকেও বড় কথা যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য কিন্তু আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট, সেখানে তারা দলটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চান, তার জন্যই কিন্তু পরীক্ষা নিরীক্ষা। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি কিন্তু খোলামেলা জানিয়ে দিয়েছেন যে 15 সদস্যের স্কোয়াডে খুব একটা বেশি জায়গা ফাঁকা নেই, প্রায় 12-13 জন প্লেয়ার তাদের কিন্তু নির্দিষ্ট করে রেখেছেন, তারা ভেবে রেখেছেন কোন 13 জন প্রায় এখানে থাকবেন, শুধু দুই একটি স্পট খালি রয়েছে, সেখানকার জন্যই কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা। এবং তারপরেও বলতে হয় যে শেষ ওয়ানডেটা জয় করে বাংলাদেশ 3-0 সিরিজ জয় করবে, এটা খুব জোরের সাথে বলেছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। সেই ওয়ানডে সিরিজ জয়ের নিশ্চিত করার পরপরই কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দু টেস্টের জন্য প্লেয়ারদের নাম ঘোষণা করেছেন, এবং চিফ সিলেক্টর মিনহাজুল আবেদিন নান্নু তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে বেস্ট পসিবল যে দলটা সেটাকেই বেছে নেওয়া হয়েছে, এবং তারাই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট সিলেটে খেলবে, দ্বিতীয় টেস্ট খেলবে ঢাকায়। আপনি ভালো জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের হোম সয়েলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল কিন্তু পেরে উঠেনি, সেখানে জিম্বাবুয়ের এই শক্তির দল বাংলাদেশের স্পিন অ্যাটাকের বিরুদ্ধে কীভাবে সামাল দেবে সেটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। কারণ যে টিমটা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ টিম স্পিন ওরিয়েন্টেড উইকেট হবে, এবং সেখানে স্পিনাররা কিন্তু প্রথম দিন থেকেই মায়াবী স্পিনের জালেই কিন্তু বিভ্রান্ত করবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। এবং আপনি বললেন যে চারজন নতুন মুখ, মিঠুন বরাবরই টেস্ট এবং টি-20 খেলছেন, আরিফুল হক তিনি কিন্তু এশিয়া কাপ দলেও ছিলেন। এবার যে ন্যাশনাল ক্রিকেট লিগ হচ্ছে সেখানে একটা ডাবল সেঞ্চুরি করেছেন, তার মধ্যে রানের মধ্যে রয়েছেন, তাকে প্রথমবারের মতো দলে নেওয়া হয়েছে এবং তিনি কিন্তু পেস বোলিং অলরাউন্ডার, যে তাকে এইভাবেই ভাবা হয়েছে যে দলের প্রয়োজনে পেস বোলিংটাও করতে পারবেন। নাজমুল হাসান অপু লেফট আর্ম স্পিনার, সাকিব আল হাসান নেই সেখানে, তার চয়েসটা কিন্তু অটোমেটিক হয়ে আসছে এবং এশিয়া কাপেও ভালো করেছেন, এখানেও ভালো বল করেছেন, সবই তিনি একাদশেও থাকবেন এটাও কিন্তু ভাবা যায়। আর যে নতুন যে একজন প্লেয়ার খালিদ, তাকে কিন্তু মিনহাজুল আবেদিন নানু বলেছেন যে তিনি এই মুহূর্তে যারা গতি একটু বেশি গতিতে বল করেন সেরকমই খালেদ আহমেদ, তিনি সেই রকম একজন বোলার, তাকে সুযোগ দেওয়া হয়েছে। তারপরও আমার মনে হচ্ছে না যে তার একটা সুযোগ হবে, কারণ মোস্তাফিজুর রহমান এবং শফিউলকেই মনে হয় দুই পেস বোলার দিয়েই খেলাবে, কারণ বাংলাদেশের উইকেটে দুজন পেস বোলারই যথেষ্ট।
দীর্ঘ খন্দকার, আপনাকে একটু থামিয়ে একটা অন্য একটি বিষয় আনতে চাই, সেটি হচ্ছে আপনি যেমনটা বলছিলেন মিঠুন আগেও টেস্ট দলে ছিল কিন্তু তার অভিষেক হয়নি এবং মিঠুন এবং অপু ওয়ানডে সিরিজে খেলছে। আমরা দেখলাম যে সবশেষ দুটো ওয়ানডেতে রাব্বি, ফজলে রাব্বি যাকে নেওয়া হয়েছিল, তিনি আসলে শূন্য রানে ঘরে ফিরেছেন এবং সেসব কারণেই যারা সমালোচক বোদ্ধা তারা বলছেন যে বাংলাদেশ ক্রিকেট আসলে তামিম, সাকিব, মাহমুদুল্লাহ এবং মুশফিক এই চারজনের পরে তেমন ধারাবাহিক খেলোয়াড় পাচ্ছে না। এর কারণটা আপনি কি মনে করেন? কারণ সামনেই বিশ্বকাপ, সে কারণেই যেমন ক্রিকেট বোর্ড পরীক্ষা নিরীক্ষা করছে, একই সঙ্গে সমালোচকরাও প্রশ্ন তুলতে শুরু করেছেন যে বাংলাদেশ ক্রিকেটে আসলে এই সিনিয়র চারজন খেলোয়াড়ের পর আর ধারাবাহিকভাবে কেউ পারফর্ম করতে পারছে না, কেন?
হ্যাঁ, ঠিক তাই, কারণ সত্যি কথা বলতে কি যে খেলার সুযোগ খুব বেশি একটা হয় না, কারণ বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু যে লঙ্গার ভার্সন ক্রিকেট, সেটা ন্যাশনাল ক্রিকেট লিগ যেটা এখন হচ্ছে চার দিনের ম্যাচ, সেখানে কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা মানে স্টার প্লেয়াররা কেউই খেলেন না, নতুন প্লেয়াররা খেলছেন এবং এটা যে খুব বেশি একটা ভালো স্ট্যান্ডার্ডের সেটাও কিন্তু বলা যাবে না, কারণ মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন এই চার দিনের ম্যাচে সব থেকে সফল ব্যাটসম্যান তুষার ইমরান, যার 30-এর বেশি সেঞ্চুরি, 11,000-এর বেশি রান এবং এবারে কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, এই 4-5টি সেঞ্চুরি মেরেছেন গত 2 মাসের মধ্যে, তার কিন্তু জায়গা হয়নি এবং এটা নিয়েই কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল যে এত রান যার 4-ডে ম্যাচে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে, তার জায়গা হয়নি কেন? এবং চিফ সিলেক্টর কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি নিজেও একটা সময় দেশের সেরা ক্রিকেটার ছিলেন কিন্তু তার টেস্ট খেলার সুযোগ হয়নি। তো সবাই যে খেলতে পারবেন এমন কোনো কথা নেই, যদিও সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কারণ এই টেস্ট দলটায় তুষার ইমরানের জায়গা পাওয়াটা উচিত ছিল, এটা অন্তত আমরা মনে করি।
জি, আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলেছি এবং জিম্বাবুয়ে সফরে রয়েছে, একই সঙ্গে ভারতের সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমরা দেখেছি যে পাঁচটি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আসলে টাই হয়ে গেছে এবং খুব ভালো ফর্মে থাকা ভারত 321 রান করার পরও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাই হলো, সেই খেলাটাকে যদি খুব সংক্ষেপে আপনি একটু বিশ্লেষণ করেন, আমরা অন্য একটি বিষয়েও যেতে চাই।
হ্যাঁ, যে একটা ব্যাটিং উইকেটে খেলা হয়েছিল, কারণ ভারত প্রথম ব্যাট করে যে 321 রান করেছিল, উইকেটে তেমন প্রাণ ছিল বলা যাবে না, যদিও বিরাট কোহলি দারুণ ইনফর্ম ব্যাটসম্যান, কালই তিনি সেঞ্চুরি শুধু করেননি, কুইকেস্ট 10,000 ওয়ানডে রানও করে ফেলেছেন, স্বভাবতই দুর্দান্ত ফর্মে, এবং তারা যখন ব্যাটিং করছিলেন তখন কিন্তু মনে হয়েছিল যে ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, যদিও ভারতীয় বোলাররা শুরুর দিকে বেশ কিছুটা চাপের মুখে ফেলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু হোপ আর খুব যে অসাধারণ একটি ইনিংস খেললেন এবং আপনি খেয়াল করবেন লাস্ট ওভারে 14 রানের দরকার ছিল, লাস্ট বলে
তিনি অপরাজিত 123 রান করেছেন
এবং সেখানেই কিন্তু ম্যাচটা এতটা এক্সাইটেড হয়ে গেল এবং সাম্প্রতিককালে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ানডে ম্যাচ মানে কাল দেখেছে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 321 রান করে যে ম্যাচটা টাই হয়েছে, স্বভাবতই একটা উপভোগ্য ওয়ানডে।
জি, আমরা অন্য একটা বিষয় দিলখন্দ আপনার কাছ থেকে জানতে চাই যে ফিফার নতুন যে প্রেসিডেন্ট তিনি হওয়ার পর থেকেই বলছেন যে বিশ্বের ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য তিনি আসলে মিনি বিশ্বকাপের আয়োজন করতে চান এবং তার সেই পরিকল্পনা নিয়ে ফিফার রুলিং কাউন্সিলের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বিষয়টিতে যদি আপনি 20 সেকেন্ডে কিছু বলতে চান।
সত্যি তাই, কারণ তিনি 48 দল নিয়ে বিশ্বকাপ করবেন, ফিফা প্রেসিডেন্ট হওয়ার পর অনেক কিছুই করছেন, কিন্তু ইউরোপীয় ক্লাবগুলি কিন্তু তিনি এইরকম একটা পরিকল্পনা বাধা দিয়েছেন যে এই পরিকল্পনাটা অন্তত ভোটাভুটিতে না যাওয়া ভালো, কারণ এইরকম পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে ইউরোপিয়ান ক্লাবগুলি সবচেয়ে বেশি।
জি দলীয় খন্দকার, আমরা দেখবো যে শেষ পর্যন্ত কি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খেলার খবর আজ এ পর্যন্তই।
আর এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সুপরিচিত ডেমোক্রেটদের কাছে পাঠানো সন্দেহজনক বোমা উদ্ধার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ব্যাপকভাবে ক্ষুব্ধ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য মিডিয়াকেই দায়ী করেছেন। আজ সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আজ আমাদের সমাজে যে ক্ষোভ আমরা দেখছি তার একটা বড় অংশের জন্য দায়ী মূলধারার মিডিয়ার মিথ্যে ও অশুদ্ধ সংবাদ পরিবেশন, যাকে আমি ফেক নিউজ বলে থাকি। তিনি আরও বলেন যে বিষয়টি বর্ণনার অতীত খুব খারাপ এবং তা ঘৃণার রূপ নিয়েছে, মূলধারার মিডিয়া পরিশোধন প্রয়োজন। ওদিকে সিএনএন প্রেসিডেন্ট জেফ জুকার এক বিবৃতিতে বলেছেন যে ট্রাম্প প্রশাসনের সদস্যদের মিডিয়ার বিরুদ্ধে প্রায়শই হামলার গুরুত্ব সম্পর্কে বোঝার অভাব রয়েছে। তুরস্কের দেয়া তথ্যের ভিত্তিতে সৌদি আরব বলছে যে ইস্তাম্বুলের রিয়াদের কনসুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যা ছিল পূর্ব পরিকল্পিত ঘটনা। সৌদি সংবাদ সংস্থা সৌদি সরকারি কৌঁসুলির দেওয়া একটি বিবৃতি প্রকাশ করেছে। সৌদি কর্মকর্তারা গোড়াতে বলেছিলেন যে খাশোগজি কনসুলেট থেকে বেরিয়ে চলে গেছেন এবং তারা জানেন না যে তিনি কোথায়। তারপর তারা বলেন যে তিনি মারামারির সময় মারা যান। অতি সম্প্রতি সৌদিরা বলেন যে তাকে গলা টিপে হত্যা করা হয় যখন তিনি সাহায্য চাইতে কনসুলেট থেকে বেরিয়ে যাবার চেষ্টা করেন। খাশোগজির মৃত্যু সম্পর্কে ট্রাম্পের সর্বসাম্প্রতিক মূল্যায়নের আগে তিনি সংবাদদাতাদের বলেন যে সৌদি কর্তৃপক্ষ ইতিহাসে এ ধরনের ঘটনা লুকোনোর জঘন্যতম চেষ্টা করেছে। এদিকে যুবরাজ নিজেও খাশোগজির হত্যাকাণ্ডকে গতকাল এমন জঘন্য অপরাধ বলেছেন যার কোনো যৌক্তিকতা নেই। সিরিয়ায় 3 বছরেরও বেশি সময় বন্দী থাকার পর একজন জাপানি ফ্রিল্যান্স সাংবাদিক টোকিওতে গিয়ে পৌঁছেছেন। বিমানবন্দরের টার্মিনালে জানালা দিয়ে অনেকেই দেখতে পান যে জাম্পি ইয়াসুদা টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে অবতরণ করেন এবং অপেক্ষমান গাড়িতে উঠে পড়েন। 44 বছর বয়সী এই সাংবাদিক তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর আন্তাকিয়ায় অভিবাসন দপ্তরে যান। গতকালই জাপানি কূটনীতিকরা তাঁর পরিচিতি নিশ্চিত করেছেন। ইয়াসুদা সিরিয়ার গৃহযুদ্ধের খবর সংগ্রহের জন্য সে দেশে যাবার পর 2015 সালে আল কায়দা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী তাঁকে অপহরণ করে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এবং তার সাবেক প্রধান কোষাধ্যক্ষের বিরুদ্ধে জনসাধারণের তহবিল থেকে $160 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। নাজিব এবং মোহাম্মদ ইরওয়ান সরিগার আবদুল্লাকে বৃহস্পতিবার কোয়ালালামপুরের আদালত ফৌজদারি মামলার 6টি ধারাতে অভিযুক্ত করে। কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য বরাদ্দ তহবিল এবং নগদ ভর্তুকি কার্যক্রমের অপব্যবহার করার অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। দুরূহ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় মধ্য আমেরিকার অভিবাসীদের কাফেলা অব্যাহত রয়েছে। এদিকে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হুঁশিয়ার করে বলেছেন, জরুরি অবস্থা মোকাবিলা করাতে যুক্তরাষ্ট্রে প্রবেশের এই কাফেলা রুখতে প্রয়োজনে তিনি সামরিক বাহিনী ব্যবহার করবেন। সীমান্তরক্ষীদের শ্রম সংগঠনের সঙ্গে একমত হয়ে ট্রাম্প দেশান্তরী মানুষদের এই প্রত্যাশার জন্য ডেমোক্রেটদের দোষারোপ করেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী স্থানীয় সহযোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে এনেছে। গত সপ্তাহে বাহিনীর ভেতরেই 2টি আক্রমণের ঘটনা ঘটে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জোকেল এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা
আমি আনিস আহমেদ,
আমরা দুজনেই আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.